दो इखलास एमुन मुरे या इलाही।
अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सैयदिल मुरसलीन अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় নবী রাসূলে আরবি রহমাতুল লিল আলামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুয়া কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আমার প্রতি শুক্রবার অর্থাৎ জুমুয়ার দিন দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে প্রথমে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মুজামুল কবীর নামক হাদিসের কিতাবে ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। এই হাদিসে মুবারাকা দ্বারা বোঝা গেল, ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না, এবং ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি পাওয়া যাবে। তো আসুন আমরাও নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যা শুনব তা স্মরণ রাখব এবং অপরের নিকট তা পৌঁছাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, কিছুদিনের মধ্যেই হজের মাসের আগমন হতে যাচ্ছে। সৌভাগ্যবান মুসলমানেরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিভিন্ন দেশ থেকে সফর করে হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সুবহানাল্লাহ, কাবাতুল্লাহ শরীফের জিয়ারত, মাকামে ইব্রাহিম, হাজারে আসওয়াদ, সাফা মারওয়া পাহাড়সমূহ, যে সকল জিনিসের আলোচনা কোরআনে পাকে বারবার এসেছে, হাদিসে মুবারাকাতে এসেছে, ওই বরকতময় স্থানসমূহ যেগুলো স্থানের জিয়ারত করলে গুনাহগার বান্দাদের মন নরম হয়ে যায়, হৃদয় হালকা হয়ে ওঠে, চোখ থেকে অশ্রু প্রবাহিত শুরু হয়ে যায়, কারণ সেই সকল স্থানে আল্লাহ তাআলার ফেরেশতাদের আগমন প্রতিটি মুহূর্তে, আল্লাহর রহমত, ওই সকল স্থানে নবী রাসূলদের আগমন ছিল এক সময়ে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে শহর ওই মক্কা নগরী। তো যারা সৌভাগ্যবান, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে, সামর্থ্য দিয়েছে, তারা মাশাআল্লাহ হজের উদ্দেশ্যে সফর করছে, যাচ্ছে, প্রতিদিনই সফর হচ্ছে এবং জিয়ারতও হচ্ছে। তো এই উদ্দেশ্যে আসুন আমরাও আজ মক্কাতুল মুকাররমার শান এবং মর্যাদার ব্যাপারে আলোচনা করব এবং এই মক্কাতুল মুকাররমার নিদর্শনসমূহ এবং কোরআনে পাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাবা শরীফ, মক্কাতুল মুকাররমা এবং এখানে অবস্থিত যে নিদর্শনসমূহ রয়েছে এগুলার ব্যাপারে আল্লাহ তাআলা কি কোরআনে পাকে বলেছেন এবং হাদিসে মুবারাকাতে কি আছে, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ শুনব। প্রথমে আসুন সূরা আলে ইমরানের একটি আয়াতে মুবারাকা শ্রবণ করি, যা কাবাতুল্লাহ শরীফের মক্কা নগরীর জন্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে মুবারাকা নাজিল করেছেন। আয়াতটি হচ্ছে ইন্না আউওয়ালা বাইতি উউদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতে মুবারাকার অর্থ শোনার পূর্বে এই আয়াতে মুবারাকার শানে নুজুল আমরা আগে শুনি। মক্কার যে অমুসলিমরা ছিল তারা মুসলমানদের বিপক্ষে আপত্তি করে যে তোমাদের কাবা শরীফ থেকে আমাদের বেতুল মুকাদ্দাস বেশি উত্তম, তারা এ দাবি করলো। মুসলমানদের অমুসলিমরা মুসলমানদেরকে দাবি করলো প্রিয় নবীর যুগে যে তোমাদের এ কাবা শরীফ থেকে আমাদের বেতুল মুকাদ্দাস এটা বেশি উত্তম, এবং এ দাবির উপর তারা কিছু দলিল আদিও উপস্থাপন করে। প্রথম দলিল তাদের ছিল যে বেতুল মুকাদ্দাস এটা প্রথমে নির্মাণ হয়, এর অনেক পরে কাবাতুল্লাহ শরীফ নির্মাণ হয়েছে। তো যেহেতু বেতুল মুকাদ্দাস প্রথমে নির্মাণ হয়েছে এর ফজিলত বেশি, প্রথম হওয়ার দিক থেকে এর ফজিলত বেশি। তাছাড়া এখানে অসংখ্য আম্বিয়া কেরাম আলিমুসলাতু আসসালামদের আগমন হয়েছে, তাদের মাজার আছে বেতুল মুকাদ্দাসে, তাদের কবর আছে, এবং অসংখ্য নবী রাসুলদের কিবলা ছিল বেতুল মুকাদ্দাস। তো কাবাতুল্লাহ শরীফের থেকে বেতুল মুকাদ্দাসের ফজিলত বেশি। তাছাড়া তৃতীয় দলিল তাদের ছিল যে বেতুল মুকাদ্দাস মুলকে শাম, শাম দেশে এটা অবস্থান করছে, আর এটা অনেক বরকতময় ছিল মুলকে শাম হাদিস অনুযায়ী, কারণ এই শাম দেশেই কিয়ামতের দিন হাশর অনুষ্ঠিত হবে। এই শাম দেশের জমিনকে আরও ছড়িয়ে দেওয়া হবে, আরও প্রসারিত করে ফেলা হবে, আর এখানেই কিয়ামতের দিন হাশর অনুষ্ঠিত হবে, আর এই শাম দেশেই বেতুল মুকাদ্দাস অবস্থান করছে। তো বেতুল মুকাদ্দাসের ফজিলত বেশি, আর যেহেতু বেতুল মুকাদ্দাস ফজিলত বেশি, আর বেতুল মুকাদ্দাসই আমাদের কিবলা, তো সে অনুযায়ী আমাদের ধর্ম বেশি উত্তম তোমাদের ধর্ম থেকে। তারা কি বেতুল মুকাদ্দাস থেকেই নিজের ধর্মকে প্রমাণিত করলো যে তাদের ধর্ম মুসলমানদের ধর্ম থেকে বেশি উত্তম। তো এর উত্তরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে মুবারাকা নাজিল করেন যা আমি তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা তাদেরকে উত্তর দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় সর্বপ্রথম ঘর, বুদিয়া লিন-নাস, যা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, সে ঘরটি হচ্ছে বাক্কা অর্থাৎ মক্কা নগরীর মধ্যে, মুবারাকান, এবং এক শহরটি এ মক্কা নগরটি হচ্ছে বরকতময় মোবারকময়, এখানে সর্বদা আমার রহমত এবং বরকত পতিত হচ্ছে, বা হুদাল লিল আলামিন, এবং এই নগরটি হচ্ছে এই নগরী এই শহরটি হচ্ছে সমগ্র জাহানের জন্য পথ প্রদর্শক, হেদায়ত প্রদানকারী এই শহরটি। এই উক্ত আয়াতে মুবারাকার অসংখ্য তাফসির মুফাসসিরিনে কেরামগণ করেছেন। এই আয়াতে মুবারাকার মধ্যে শুধু এতটুক অংশের মধ্যে আল্লাহ তাআলা ওই অমুসলিম যারা কাবাতুল্লাহ শরীফের সম্মান ঘটানোর চেষ্টা করেছে, ইসলাম ধর্মের সম্মানকে ঘটানোর চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উত্তর দিয়েছেন। আর এই আয়াতে আল্লাহ তাআলা কাবা শরীফের ছয়টি ফজিলত বয়ান করেছেন। কয়টি? ছয়টি, শুধু এতটুক একটি লাইনের মধ্যে। প্রথম হচ্ছে এই ঘর মক্কা নগরীতে যে কাবা ঘর রয়েছে, এই ঘর হচ্ছে ইবাদতের প্রথম স্থান, সর্বপ্রথম স্থান। আচ্ছা, এরও যদি আরও ডিটেলসে ব্যাখ্যায় যাই, আবার এর মধ্যেও মুফাসসিরিনে কেরামের আবার মতামত রয়েছে, বিভিন্ন অভিমত রয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন, শুধু এতটুক শব্দের মধ্যে সর্বপ্রথম ঘর, এই সর্বপ্রথম ঘর দ্বারা উদ্দেশ্য কি? কিছু মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে পৃথিবীতে যখন কোনো ঘরই ছিল না, চার দেয়াল বিশিষ্ট পৃথিবীতে যখন কোনো ঘর ছিলই না, এই ধারণাও ছিল না, তখন সর্বপ্রথম ঘর নির্মাণ হয় এই কাবা শরীফ, চার দেয়াল বিশিষ্ট কাবা ঘর, যার ছাদ আছে, চারটা দেয়াল আছে। আর দ্বিতীয় অভিমত হচ্ছে যে না, ঘর আগেও ছিল কিন্তু ইবাদতের জন্য, ইবাদতের জন্য কোনো ঘর ছিল না, নির্দিষ্ট সহকারে ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি হয় তা হচ্ছে কাবা ঘর, আর যখন থেকে ঘর তৈরি হয় তখন থেকে এর ইবাদত শুরু হয়। আচ্ছা, দ্বিতীয় ফজিলত এই আয়াতের মধ্যে মুবারাকান, এটি হচ্ছে বরকতময়। তৃতীয় হচ্ছে এটি হচ্ছে নিরাপত্তার স্থান। হেরেম শরীফ বলে না কাবাঘর এই মক্কানগরীকে তো হেরেম শরীফ বলে। হেরেম শরীফ শব্দের অর্থ এটা নিরাপত্তার স্থান, যে এই শহরে প্রবেশ করবে সে নিরাপত্তা পেয়ে যাবে। চতুর্থ হচ্ছে এই মক্কানগরটি, এই মক্কা শহরটি সকল জাহানের জন্য পথ প্রদর্শক, হেদায়ত প্রদানকারী, এবং এটি আল্লাহ তাআলার স্পষ্ট নিদর্শন। এবং ছয় নম্বর হচ্ছে এই স্থানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হজকে ফরজ করেছেন, সকল মুসলমানকে এই শহরে গিয়েই হজ করতে হয়। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মক্কা নগরীর বেতুল্লাহ শরীফের মুসলমানদের কিবলার ফজিলত বয়ান করেছেন এই আয়াতের মধ্যে। আচ্ছা, এই আয়াতে মুবারাকার আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেহেতু এর ব্যাখ্যায় যাচ্ছি, যে দেখুন, যারা অমুসলিম ছিল তারা কিন্তু বেতুল মুকাদ্দাসের সম্মানকে বাড়াইল এবং কাবাতুল্লাহ শরীফের সম্মানকে ঘটানোর চেষ্টা করেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন তাদের উত্তর দিলেন এই আয়াতের মাধ্যমে, তো বলার উচিত্ব ছিল যে তোমরা বলছো বেতুল মুকাদ্দাস প্রথমে সৃষ্টি হয়েছে, না আমি বলছি কাবা শরীফ প্রথমে সৃষ্টি হয়েছে, বেতুল মুকাদ্দাস নয়। আল্লাহ তাআলা কিন্তু এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন কাবাতুল্লাহ শরীফ সকল জাহানের জন্য পথ প্রদর্শক, বেতুল মুকাদ্দাস পথ প্রদর্শক না। আল্লাহ তাআলা কিন্তু এই শব্দ বলেন নাই যে বেতুল মুকাদ্দাস না, এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন কাবাতুল্লাহ শরীফ হচ্ছে বরকতময়, মক্কা নগরী বরকতময়, কিন্তু বেতুল মুকাদ্দাস বরকতময় না। আল্লাহ তাআলা এভাবে বলেন নাই। আল্লাহ তাআলা জাস্ট মক্কা নগরীর কাবাতুল্লাহ শরীফের ফজিলত বয়ান করে দিয়েছেন, বেতুল মুকাদ্দাসের বিপরীতে আল্লাহ তাআলা কিছু বলেন নাই। কারণ কি, এর ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, মনে রাখবেন এই নিয়মটি মনে রাখবেন, যখন দুইটি ফজিলতপূর্ণ জিনিসের আলোচনা হয় আর এর মধ্যে থেকে যে কোনো একটি জিনিসের আপনি শান মর্যাদা বয়ান করতে চাচ্ছেন, তো এমনভাবে বয়ান করবেন যেন অপর জিনিসের, আরেক জিনিসের সম্মান বা তার শান মর্যাদার মধ্যে যেন ঘাটতি না আসে। যেমন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা বয়ান করি, আমাদের নবী তিনি, আমাদের রসুল, তিনি রাহমাতুলিল আলামিন, তিনি সৈয়দুল মুরসালিন, যতই শান মর্যাদা বয়ান করি কম হবে প্রিয় নবীর জন্য। কিন্তু কখনো এইভাবে বয়ান করবেন না প্রিয় নবীর শান মর্যাদা যেন অন্যান্য নবীর শান মর্যাদার মধ্যে ঘাটতি আসে। যেমন কেউ যদি বলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেরাজে ডেকেছেন, আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মেরাজে ডাকেন নাই, তুর পাহাড়ের মধ্যেই থামিয়ে দিয়েছেন, জিনিসটা এমনভাবে তুলনা করে বলা যে অন্যান্য নবীর সম্মান মর্যাদার মধ্যে ঘাটতি হয়, প্রিয় নবীকে আল্লাহ তাআলা অমুকভাবে সম্মান দিয়েছেন, অন্য নবীকে বা অমুক নবীকে দেনই নাই, এটা তো বলার প্রয়োজন নাই যে অমুক নবীকে দেয় নাই। কোরআনে পাকের অনেক ফজিলত, তরাত ইঞ্জিলের তো কোনো ফজিলতই নাই, নাউযুবিল্লাহ, এভাবে বলা যাবে না। তরাত ইঞ্জিলের নিজের একটা সম্মান আছে, একটা মর্যাদা আছে। এই আয়াতে আল্লাহ তাআলা ইনডাইরেক্টলি আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন, উত্তর আল্লাহ তাআলা দিচ্ছেন যে কাবা শরীফের ফজিলত বেশি, অমুসলিমদেরকে দিচ্ছেন, মানে একবারও আল্লাহ তাআলা বেতুল মুকাদ্দাসের বিপরীত বা বেতুল মুকাদ্দাসের খেলাফ কিছু বলেন নাই, কারণ এটাও তো বরকতময়। বেতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, প্রায় ১৭ মাস, কত মাস, ১৭ মাস মদিনাতে হিজরত করার পর প্রিয় নবী বেতুল মুকাদ্দাসের দিকে মুখ করেই নামাজ পড়েছেন, তো এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। অসংখ্য নবীদের কিবলা ছিল বেতুল মুকাদ্দাস। আবার মেরাজের রজনীতে সর্বপ্রথম নামাজ যখন ফরজও হয় নাই, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে নবী রাসূলদের ইমামতি করেছেন বেতুল মুকাদ্দাসেই। তো বেতুল মুকাদ্দাসের ফজিলত রয়েছে, আর কাবাতুল্লাহ শরীফের তো নিজস্ব ফজিলত অনেক বেশি আছেই, এটা বলার প্রয়োজন নেই। বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা এই অত্র আয়াতে আমাদেরকে কি কি নসিহত করেছেন ইনডাইরেক্টলি ডাইরেক্টলি, কারণ একটা আয়াতের অনেক ব্যাখ্যা আছে, কিছু আয়াতের ব্যাখ্যা ডাইরেক্টলি হয় আবার কিছু ইনডাইরেক্টলি হয়, প্রত্যক্ষ হয় আবার পরোক্ষভাবেও হয়, আবার কিছু তাফসির আবার রোহানিগতভাবে হয়, ওটা আমরা পড়লে সাধারণভাবে বুঝবো না, ওটা যারা আল্লাহওয়ালা তারা নিজের রোহানি দৃষ্টি দ্বারা ওই ব্যাখ্যার মধ্যে চলে যায়, আরও ডিপলি চলে যায় তারা, ওটা রোহানি ব্যাখ্যা। আবার কিছু হয় মারেফতি ব্যাখ্যা, রোহানি ব্যাখ্যারও আরও গভীরের ব্যাখ্যা। তাই তো আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনে পাকের মধ্যে এমন কিছু নাই যার আলোচনা আমি করি নাই, সব জিনিসের আলোচনা কোরআনে পাকের মধ্যেই আছে। তো এই আয়াতে মোবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবাতুল্লাহ শরীফের আলোচনা করলেন। যদি আমরা আরও বিস্তারিত আলোচনা করি এই আয়াতের, তো ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর হচ্ছে এ কাবাতুল্লাহ শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন সুবুলুল হুদা নামক কিতাবের মধ্যে, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এ ভূপৃষ্ঠ সৃষ্টি হওয়ার, এ জমিন আসমান সৃষ্টি হওয়ার 2000 বছর আগে আজ যেখানে কাবা শরীফ রয়েছে এই স্থানকে সৃষ্টি করেছিলেন। আর সাহাবি ইবনে সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইরশাদ করেছেন যে এই কাবা শরীফ যেখানে রয়েছে, যে স্থানে কাবা শরীফ রয়েছে সেই স্থান থেকে তিনি বলেন সুররাতুল আরদ। কি বলেছেন? সুররাতুল আরদ। সুররাতুল আরদ শব্দের অর্থ হচ্ছে জমিনের নাভি, জমিনের নাভি, কেন্দ্রস্থল। অর্থাৎ যেই স্থানে আজ কাবা শরীফ রয়েছে সেই স্থানকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে সৃষ্টি করেন, এবং সেই স্থান হতেই সম্পূর্ণ জমিনকে প্রসারিত করে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন। যখন এ আরশ ছিল না, আকাশ ছিল না, জমিন ছিল না, এ কোনো কিছু ছিল না, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশ সৃষ্টি করে আরশের নিচে পানিকে সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? পানি, পানির সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির উপর অনেক জোরদার জোরালো একটা বাতাস প্রবাহিত করেন। ওই বাতাসের প্রভাবে পানির মধ্যে একটা স্রোত সৃষ্টি হয়, জোরালো স্রোত। ওই স্রোত দ্বারা পানির মধ্যে ফেনার সৃষ্টি হয়, আর ওই ফেনা দ্বারাই, বাতাসের কারণে ওই ফেনা বাষ্পে পরিণত হয়। কিসে? বাষ্পে পরিণত হয়। আর ওই বাষ্প দ্বারাই আল্লাহ তাআলা এই আকাশকে সৃষ্টি করেন, এ পৃথিবীর আকাশকে। শুনে একটু অদ্ভুত লাগছে যে বাতাস বাষ্প দ্বারা কিভাবে, যেভাবে বাষ্পকে আপনি দেখতে পারেন, স্পর্শ করা যায়, বাষ্প আপনি দেখতে পারেন কিন্তু স্পর্শ করা যায় না, এ আকাশকে কত স্বচ্ছভাবে দেখা যায় স্পষ্টভাবে, কিন্তু যখন আপনি উপরে যাবেন উড়োজাহাজ করে, উড়োজাহাজ কিভাবে ছেদ করে চলে যায় আকাশকে বোঝাও যায় না। দূর থেকে মনে হয় যে এটা একটা রং আছে, ব্লু রং, আকাশি রং, নীল রং, কিন্তু এই নীল রঙের মধ্যে যা প্রবেশ করবেন স্পর্শ করা যায় না, এটা বাষ্প দিয়ে তৈরি। আর এটা আমি এমনিই বলছি না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন ফুম্মাস্তাওয়া ইলাস সামা, অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। আল্লাহ তাআলা আসমানের দিকে মনোনিবেশ করলেন, আসমানকে সৃষ্টি করলেন। ওয়াহিয়া দুখান, আর আসমান ছিল শুধু ধোঁয়া মাত্র, ধোঁয়া। আল্লাহ তাআলা আসমানকে কি বললেন? এটা জাস্ট একটা ধোঁয়ার মতো, একটা ধোঁয়া এটি। তো প্রথমে আসমান সৃষ্টি হয়, আর ওই যে স্থান থেকে পানির স্রোত সৃষ্টি হয়েছিল, যে স্থান হতে আল্লাহ তাআলা পানির স্রোতের সৃষ্টি করলেন, সেই স্থানেই আল্লাহ তাআলা কাবা শরীফকে সৃষ্টি করেন। ওই জমিনটাই হচ্ছে কাবা শরীফের জমিন, অতটুক স্থানই শুধু প্রথমে ছিল জমিনের। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা, ওই যে যতটুকু স্থানে কাবা শরীফ ছিল ওই স্থান থেকেই আল্লাহ তাআলা পুরো জমিনকে বাড়িয়ে দেন, প্রসারিত করে দেন, আর এভাবে পুরো জমিন এবং আসমানের সৃষ্টি হয়। এগুলা কাল্পনিক মনে হতে পারে, রূপকথার মতো মনে হতে পারে, কিন্তু কারণ আমাদের ব্রেন এতটুকুই নিতে পারে, এর চেয়ে বেশি নিতে পারে না যে কিভাবে এগুলো হইল। তো আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন এগুলো কোরআনে পাকের মধ্যে। যখন আল্লাহ তাআলা বলেছেন তো আল্লাহ তাআলা জানেন কিভাবে হয়েছে এগুলো। তো এটা এইভাবে কাবা শরীফের সৃষ্টি হয়েছে, প্রায় ভূপৃষ্ঠ সৃষ্টি হওয়ার 2000 বছর আগে কাবা শরীফ ছিল। আর এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠান, তখন প্রায় 300 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কাকুতি মিনতি করেন, ক্রন্দন করেন, কান্নাকাটি করেন, দোয়া করেন, ইস্তেগফার করেন। আর 300 বছর পর আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের প্রার্থনাকে যখন কবুল করেন, তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া প্রার্থনা করেন যে আল্লাহ পৃথিবীতে আমাদের ইবাদতের জন্য একটা স্থান দেন, যে স্থানে আমরা ইবাদত করব, যেখানে আমরা তোমাকে স্মরণ করব, একটা নির্দিষ্ট স্থান। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে থেকে নির্ধারিত করে রেখেছেন কাবা ঘরের স্থানকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে প্রথমবার ওই স্থানে কাবা ঘরকে নির্মাণ করার নির্দেশ দেন, আর ফেরেশতারা আসমান থেকে এসে ওই কাবা ঘরকে নির্মাণ করেন। এরপর আদম আলাইহিসসালাম এবং হাওয়া মিলে সেই স্থানে আল্লাহ তাআলার ইবাদত করতেন। পরবর্তীতে আদম আলাইহিসসালাম আবার একটু নির্মাণ করেন, আবার একটু স্থানকে বড় করেন। তো যখন বড় করেন তো আদম আলাইহিসসালাম নির্মাণ করতেন, হাওয়া হেল্প করতেন, আর এভাবেই নূহ আলাইহিসসালামের যুগ পর্যন্ত কাবা শরীফ তেমনই ছিল। নূহ আলাইহিসসালামের যুগে আমরা সকলে জানি প্রসিদ্ধ কোরআনের ঘটনা যে সম্পূর্ণ পৃথিবীর মধ্যে প্লাবন এসে গিয়েছিল, সুনামি এসেছিল সম্পূর্ণ পৃথিবীতে, যার উচ্চতা পাহাড়ের সমপরিমাণ ছিল। সম্পূর্ণ পৃথিবীর পাহাড় পর্বত সব ডুবে গিয়েছিল শুধু নূহ আলাইহিসসালামের ওই নৌকা ছাড়া। তো তখন ওই কাবা শরীফের ব্যাপারে আবার মুফাসসিরিনা কেরামের দুটি অভিমত আছে। এক হচ্ছে হতে পারে আল্লাহ তাআলা ওই কাবা শরীফকে আসমানে উঠিয়ে নেয়, আর দ্বিতীয় অভিমত হচ্ছে মুফাসসিরিনা কেরামগণ বলেন যে হতে পারে প্লাবনের সময় ওই কাবা শরীফ আবার জমিনের সাথে মিলে যায়, ধসে যায় জমিনের সাথে, আর স্থানটা একদম সমতল হয়ে যায়। এরপর অনেক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে আসেন, তার জন্ম হয়, তিনি বড় হন, বিবাহিত হন, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনার নবুয়ত প্রকাশের পর ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন যে হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজিরাকে এবং তোমার কয়েক মাসের ছোট্ট সন্তান ইসমাইলকে অমুক নামক স্থানে বা অমুক স্থানে অমুক উপত্যকায় গিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিসসালাম নবী ছিলেন, প্রশ্ন করেন নাই কেন রাখবো, কি কারণে রাখবো, পয়েন্ট লজিক খুঁজেন নাই, আল্লাহর নির্দেশ করতে হবে। তিনি স্ত্রী সন্তানকে নিয়ে যে স্থানে যাওয়ার আল্লাহ নির্দেশ দেন সেখানে যান, দেখেন একটি উপত্যকা মাত্র, দুইটি পাহাড়, আশেপাশে কয়েকটি পর্বত, আর কিছুই নাই। তো তিনি কোনো রকমের আপত্তি না করে নিজের সন্তান স্ত্রীকে রেখে চলে যেতে লাগলেন। বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করলেন যে আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে রেখে? তো ইব্রাহিম আলাইহিসসালাম ইরশাদ করলেন আল্লাহর নির্দেশ, শুধু তোমাদেরকে রাখতে বলেছেন আর আমাকে চলে যেতে বলা হয়েছে। তখন তিনি বললেন যেহেতু আল্লাহ তাআলা বলেছেন তো আল্লাহ তাআলাই আমাদের খেয়াল করবেন, আপনি চলে যান, আল্লাহর উপর ভরসা ছিল। তো ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পরিবারকে রেখে যখন চলে যাচ্ছিলেন তো আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেন। আচ্ছা, সেই স্থানটি কী এটা তারাও জানতেন না, ইব্রাহিম আলাইহিসসালামও জানতেন না এটা কোন স্থান। তো যাওয়ার সময় তিনি দোয়া করেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি। তা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম কী দোয়া করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেন হে আল্লাহ, আমি আমার পরিবার পরিজন বংশধরকে আমি এই উপত্যকায় রেখে যাচ্ছি, আমার পরিবারকে আমি এখানে রেখে যাচ্ছি, এটি এমন একটি স্থান যেখানে কোনো ক্ষেত নাই, কোনো খাবারের ব্যবস্থা নেই, আর না থাকার কোনো জায়গা আছে, কিন্তু আমি যে রেখে যাচ্ছি তোমার কাছে একটি প্রার্থনা। কি প্রার্থনা? রব্বানা লিউকিমুসসালাহ, হে আল্লাহ, আমি যে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি তারা যেন এখানে নামাজ প্রতিষ্ঠিত করে, আমার পরিবার পরিজন যেন এখানে নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, এবং এই স্থানে কোনো মানুষ নাই, কোনো জনগণ নাই, তুমি মানুষদের হৃদয়কে এই স্থানের দিকে ধাবিত করে দাও যেন মানুষ এই দিকেই আসে। ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং এখানে তুমি তাদেরকে বিভিন্ন প্রকারের ফল ফলাদি প্রদান করো যেন তারা তোমার কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনটি দোয়া করলেন, তারা যেন নামাজ পড়ে, মানুষদের মন যেন এই জায়গায় ধাবিত হয়, এই জায়গায় যেন আসে, এবং তৃতীয় হচ্ছে এখানে যেন বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। এই বলে তো তিনি চলে গেলেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াকে কিভাবে কবুল করেন দেখেন, যে এখানেও কিন্তু আমাদের জন্য শিক্ষা আছে। আমরা বলি না আমাদের দোয়া কবুল হয় না, দেরি হয় কেন, আল্লাহ তাআলা কিন্তু দোয়া কবুল করেন কিন্তু আস্তে ধীরে প্রদান করেন। আল্লাহ তাআলার ইচ্ছাই হচ্ছে এটা যে বান্দারা আমার থেকে চাবে আমি তাদেরকে আস্তে ধীরে দিব, তারা যেন তাড়াহুড়া না করে। যে কাজে আপনার ধৈর্য ধারণ বেশি করবেন আল্লাহ তাআলা তত সুন্দরভাবে আপনাকে তা দিবে। এখন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া যদি আমি আজকের সাথে তুলনা করে বলি, বর্তমান সময়ের সাথে, কত হাজার বছর পূর্বেকার দোয়া এটি, আর আজকের সাথে যদি তুলনা করে বলি, ইব্রাহিম আলাইহিসসালাম যেই স্থানে নিজের পরিবার পরিজনকে রেখে গিয়েছিলেন, সেই স্থান অন্য কোনো জায়গা নয়, বরং মক্কা নগরী ছিল, আর যেখানে কাবাতুল্লাহ শরীফ রয়েছে। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, এখানে যেন আমার বংশধররা নামাজ পড়ে, আমার পরিবার পরিজন নামাজ পড়ে। আল্লাহ তাআলা এই দোয়াকে এমনভাবে কবুল করলেন, শুধু তার বংশধররা নয়, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশ হইতে আমাদের প্রিয় নবীর আগমন। আর এই প্রিয় নবীর ওয়াসিলায় আজ মুসলমানেরা, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পুরা বছর মক্কা নগরীতে গিয়ে নামাজ আদায় করে, সেখানে গিয়ে ইবাদত করে। আবার তিনি দ্বিতীয় দোয়া করেছিলেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহাওয়ি ইলাইহিম, যে মানুষের হৃদয় যেন এদিকে ধাবিত হয়। আজ কোন মুসলমান আছে যে মক্কা নগরীতে যেতে চায় না? সকল মুসলমানের আকাঙ্ক্ষা এটি যে কোনোভাবে মৃত্যুর আগে যেন মক্কা মদিনার আমি যেন জিয়ারত করে ফেলি, মক্কা নগরীর দিকে মন ধাবিত হয়, সবাই মক্কা নগরীর দিকে যেতে চায়। কেউ যদি হজে বা উমরা যায়, আমরা তার হাত ধরে বলি দোয়া করো, আমাদের জন্য দোয়া করো, আমরাও যেন যেতে পারি। তো এই ধাবিত হওয়া, আল্লাহ তাআলা কীভাবে দোয়া কবুল করলেন। তৃতীয়, ওয়ারজুকহুম মিনাস সামারাত, এ মক্কা নগরীতে ফল ফলাদি যেন পাওয়া যায়। আপনি কি জানেন বিশ্বের সকল প্রকারের ফল মক্কা নগরীতে উৎপাদন হয়, সব ধরনের ফল পাওয়া যায় সেখানে মক্কা নগরীতে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এমনভাবে উর্বর করলেন, এমন কোয়ালিটি দিলেন সে জমিনকে মক্কা নগরীর, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দয়াতে, আল্লাহ তাআলার রহমতে সকল প্রকারের ফল ফলাদি সেখানে উৎপন্ন হয়। তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কত সুন্দরভাবে কবুল হয়েছে। আর এই কাবাতুল্লাহ শরীফ, যে কাবাতুল্লাহ শরীফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে শপথ করেছেন, শপথ, এমনি তো মক্কা নগরীর তো অনেক নিদর্শন, কিন্তু সবচেয়ে বড় নিদর্শন কাবা শরীফ। আর এই কাবা শরীফের আল্লাহ তাআলা শপথ নিয়েছেন সূরাতুল বালাদের মধ্যে, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ বলছেন, আমায় এ শহরের শপথ, মক্কা নগরীর শপথ, হে মাহবুব, যে শহরে আপনি অবস্থান করছেন। প্রিয় নবী যখন মক্কা নগরীতে ছিলেন, তখন আল্লাহ তাআলা শপথ নিয়েছিলেন যে শহরে আপনি আছেন ওই মক্কা নগরীর শপথ। তো হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামে যিনি দ্বিতীয় খলিফা, তিনি এই আয়াতে মুবারাকা শোনার পর ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কেমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবদ্দশায় যে জমিনের সাথে আপনার পাক স্পর্শ হয়েছে, যে জমিন আপনার পাকে স্পর্শ করেছে, সেই জমিনের ওয়াসিতা দিয়ে আল্লাহ তাআলা শপথ নিয়েছেন। আল্লাহ তাআলা তো মক্কা নগরী বললেও হইতো যে আমার এ মক্কা নগরীর শপথ, যে কোরআনে পাকে তো আল্লাহ তাআলা মক্কাও বলেছেন, বাক্কাও বলেছেন, বেতুল হারামও বলেছেন। তো মক্কা তো অনেকগুলা নাম কোরআনে পাকে এসেছে, তো এখানেও একটা নাম নিয়ে নিতেন, আল্লাহ তাআলা এভাবে নাম দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে মাটিতে আপনার কদম লেগেছে, যেখানে আপনি আছেন ওই নগরীর শপথ। উমর রাদিয়াল্লাহু তাআলা তা বুঝতে পেরেছেন, তাই প্রিয় নবীকে মোবারকবাদ দিচ্ছেন। কাবাতুল্লাহ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে মুবারাকা এসেছে, শুনুন এবং আন্দোলিত হন, যে কাবা শরীফ, এই যে আজ যারা উমরা করতে যায়, বিশেষ করে এখন যারা হজে যাচ্ছে, কাবা শরীফের জিয়ারত করবে, তাদের ফজিলত শুনুন। হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বি রহমাতুল্লাহি তাআলা বলেন, তাওরাত শরীফে রয়েছে, কোন কিতাবে, তাওরাত শরীফে এটা এই রিওয়ায়েতটি রয়েছে, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্বীয় 7 লক্ষ নৈকত্যশীল ফেরেস্তাদের পাঠাবেন, যাদের প্রত্যেকের হাতে সোনার একটি করে শিকল থাকবে, শিকলটি সোনার হবে। আল্লাহ তাআলা ইরশাদ করবেন, যাও এবং কাবা শরীফকে ওই শিকল দিয়ে বেঁধে হাশরের ময়দানে নিয়ে আসো। ফেরেস্তারা যাবে, তার শিকল দিয়ে বেঁধে টানবে, এবং একজন ফেরেস্তা বলবে, হে কাবাতুল্লাহ, চলো। তখন কাবা শরীফ বলবে, আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আমার চাহিদাকে পূরণ করবেন না। তো আসমান থেকে একজন ফেরেস্তা বলবে, তবে চাও। তখন কাবা শরীফ আল্লাহ তাআলার নিকট আরজ করবে, হে আল্লাহ পাক, তুমি আমার আশেপাশে দাফন হওয়া, আমার আশেপাশে দাফন হওয়া সকল মুমিনদের হকে আমার শাফাতকে তুমি কবুল করো। তখন কাবা শরীফ একটি আওয়াজ শুনবে, আওয়াজটি হবে আমি তোমার আবেদনকে কবুল করলাম। তো হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বে বলেন, অতপর মক্কায় পাকের দাফন হওয়াদেরকে উঠানো হবে, যাদের চেহারার রং হবে একেবারে সাদা নুরানি, তারা সবাই এহরাম অবস্থায় কাবা শরীফের চারপাশে জমা হয়ে লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বায়ক পাঠ করতে থাকবে। অতপর ফেরেশতারা বলবে, হে কাবা এখন চলো, তোমার ইচ্ছা পূরণ হয়েছে, এবার চলো। তখন সে বলবে, আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আমার আরেকটি আবেদন কবুল করা হবে না। আসমান থেকে একজন ফেরেশতা বলবে, চাও, কি চাওয়ার আছে, তোমাকে প্রদান করা হবে। তখন কাবা শরীফ বলবে, হে আল্লাহ পাক, তোমার গুনাহগার বান্দারা যারা একত্র হয়ে দূর দূরান্ত থেকে আমার নিকট আসতো, তারা তাদের পরিবার এবং বন্ধুদের ছেড়ে দিত, তারা জিয়ারতের আগ্রহে এবং মহব্বতের কারণে তোমার হুকুমকে পালন করার জন্য আমার কাছে আসতো, তাই আমি প্রার্থনা করছি তুমি তাদের হকেও আমার শাফাতকে কবুল করে নাও। তাদের কিয়ামতের আতঙ্ককে দূর করে দাও, ভয়কে দূর করে দাও এবং তাদেরকে আমার আশেপাশে জমা করে দাও। তখন এক ফেরেশতা বলবে, হে কাবা, তাদের মধ্যে এমন লোকও তো ছিল, ফেরেশতা বলবে, তাদের মধ্যে এমন লোকও ছিল যারা তোমার জিয়ারত করার পর যখন ফিরে যেত তখন গুনাহে লিপ্ত হয়ে যেত, দোজকে যাওয়ার মতো কাজ করত। তখন কাবা শরীফ বলবে, হে আল্লাহ পাক, সেই গুনাহগারদের হকেও আমার শাফাতকে কবুল করে নাও, যাদের উপর দোজক ওয়াজিব হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, আমি তাদের হকেও তোমার শাফাতকে কবুল করে নিয়েছি। তখন সেই ফেরেশতা বলবে, যারা কাবার জিয়ারত করেছে তারা অন্যদের থেকে পৃথক হয়ে যাও, তাদের চেহারা ফর্সা হবে এবং তারা জাহান্নাম থেকে ভীতিহীন হয়ে তাওয়াফ করে তালবিয়া পাঠ করতে করতে জান্নাতে প্রবেশ করে যাবে। আর তখন কাবাতুল্লাহ শরীফও তালবিয়া পাঠ করবে। আর কাবা শরীফ কি বলবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদিকা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আরেকটি রিওয়ায়াত শুনুন, আন্দোলিত হন, এরপর ইনশাআল্লাহ শেষ করছি। তাফসিরে বাগভীর মধ্যে রয়েছে, হযরত সুলাইমান আলাইহিসসালাম এর আসন বাতাসে উড়ে যাচ্ছিল। সুলাইমান আলাইহিসসালাম তো নিজের আসনের উপর উড়ে বেড়াতেন, যখন কাবা শরীফের নিকট দিয়ে যাচ্ছিল তখন কাবা শরীফ কান্না করল এবং আল্লাহ পাকের দরবারে আরজ করল, হে আল্লাহ, তোমার আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম থেকে একজন নবী এবং তোমার বাহিনীদের মধ্যে একটি বাহিনী আমার উপর দিয়ে অতিক্রম করে চলে গেল, নামাজও পড়ল না, থামলোও না, জিয়ারতও করল না। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাফসিরে বাগভীর মধ্যে রয়েছে, হে কাবা কেঁদো না, আমি তোমার হজ আমার বান্দাদের উপর ভবিষ্যতে ফরজ করব, যারা তোমার দিকে এমনভাবে আসবে যেমন পাখিরা তাদের নীরের দিকে, নিজের বাসার দিকে, এবং এমনভাবে কাঁদতে কাঁদতে দৌড়াবে যেভাবে উটনি তার বাছুরের প্রতি আগ্রহ সহকারে আসে। তোমার শহরে আমার সর্বশ্রেষ্ঠ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করব, যে নবী সকল নবীদের থেকে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। তাই এই সামান্যতম জিনিসে তুমি দুঃখ বোধ করো না, তোমার তো ভবিষ্যতে আরও বড় সাফল্যতা আছে। তো এটা হচ্ছে কাবাতুল্লাহ শরীফের ফজিলত, মাশাআল্লাহ। আসলে এর ফজিলত যত বয়ান করা হোক যতই শুনি মন ভরে না। মাকামে ইব্রাহিমের আলোচনা তো হইলই না, মাকামে ইব্রাহিম, হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ কি? স্পর্শ করলেই হাজারে আসওয়াদ বান্দার সকল গুণাকে চুষে নেয়। যে সৌভাগ্যবান হাজারে আসওয়াদকে শুধু টাচ করবে তার সকল গুণাকে হাজারে আসওয়াদ চুষে নেবে। জমজম পানি আপনি যে নিয়তে পান করবেন আল্লাহ তাআলা আপনার নিয়তকে পূরণ করে দিবে। মাকামে ইব্রাহিমের সামনে দুই রাকাত নামাজ পড়ে আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবে। মানে এমন মোবারকময় একটি স্থান, আল্লাহ তাআলার কাছে দোয়া যেন আল্লাহ তাআলাও আমাদেরকে সেখানে যাওয়ার, কমপক্ষে জীবনে একবার হলে হজ করার তৌফিক দান করুন। আমিন। আর যদি হজ যদি ভাগ্যে না হয় উমরার মাধ্যমে যেন আমরা জিয়ারত করতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিকও আমাদের দান করে দেবেন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মুন।